শুভ সন্ধ্যা। আজ সোমবার, বাংলা 1423 সালের শ্রাবণ মাসের 17 তারিখ ও ইংরেজি 2016 সালের অগস্ট মাসের 1 দিন। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় এফএম ব্যান্ড 98.3 মেগাহার্টজে। ক্যানবেরা ও ক্যানবেরার বাইরে অবস্থানরত সকল বাংলাভাষী শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি ঢাকা থেকে আমি ওবায়দুল হক। শ্রোতাবন্ধুরা, আজ আপনাদের শোনাব একটি সাক্ষাৎকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা সম্প্রতি আমাদের শ্রোতাদের জন্য এই সাক্ষাৎকারটি দেন। সাক্ষাৎকারটিতে তিনি বহুজাতিক বাংলাদেশের ধারণার উপর গভীর আলোকপাত করেন। আলোচনাকালে তিনি বাংলাদেশ যে একটি বহুজাতিক রাষ্ট্র তা এবং এই বহুজাতিকতার রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরেন। আসুন তবে শোনা যাক নৃবিজ্ঞানী অধ্যাপক প্রশান্ত ত্রিপুরার সাক্ষাৎকারটি।
ধন্যবাদ ওবায়দুল হক। বাংলা রেডিও ক্যানবেরার শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি প্রশান্ত ত্রিপুরা। আমি পেশাগতভাবে নৃবিজ্ঞানের একজন শিক্ষক। এই মুহূর্তে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আমি খণ্ডকালীন অধ্যাপনা করছি। অনেক আগে আমি জাহাঙ্গীরনগরে শিক্ষকতা করতাম নৃবিজ্ঞান বিষয়ে, অ্যান্থ্রোপোলজি যেটাকে আমরা বলি ইংরেজিতে, বাংলায় নৃবিজ্ঞান বলি। তো মাঝখানে আমি 10 বছর শিক্ষকতা করার পরে জাহাঙ্গীরনগরে মাঝখানে আমি প্রায় 12 বছর ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি। সেখানে কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার পরে আবার আমি এখন শিক্ষকতা, গবেষণা, লেখালেখি এগুলো নিয়ে ব্যস্ত আছি। তো যে বিষয়ে আমি এখন কথা বলতে চাই সেটি হচ্ছে বহুজাতির বাংলাদেশের ধারণা নিয়ে। হ্যাঁ, এই বিষয়ে আমি একটি বই লিখেছি সম্প্রতি, বহুজাতির বাংলাদেশ স্বরূপ অন্বেষণ ও অস্বীকৃতির ইতিহাস নামে। এই বইটি নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং এই বইটি কেন, কোন প্রেক্ষাপটে লিখেছি এইগুলাই একটু তুলে ধরব। বইটি আসলে অনেকগুলো প্রবন্ধের সংকলন, যে প্রবন্ধগুলো মূলত 2012 থেকে 2015 সালের মধ্যে লেখা, 3 বছরে বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু যেখানে বহুজাতির বাংলাদেশের ধারণাটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এই কারণে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে জাতিগত প্রশ্নের নিষ্পত্তি সেই অর্থে এখনো হয়নি। 1972 সালে সেই ইতিহাসটা সবারই কম বেশি জানা আছে, যখন সংবিধান প্রণীত হচ্ছিল, সংবিধান রচনার সময়কালে প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশের নাগরিকদের পরিচয় কি হবে, জাতীয় পরিচয়। তো সেখানে প্রথমে এইভাবে ধারাই ছিল যে জাতীয় পরিচয় আইন দ্বারা নির্ধারিত হবে, কিন্তু মানবেন্দ্র নারায়ণ লারমা, যিনি তখন যে পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংবিধান প্রণয়নের বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের নির্বাচিত জনপ্রতিনিধি, একমাত্র তিনি প্রতিবাদ করেছিলেন, প্রশ্ন করেছিলেন যে পরিচয়টা, মানে এটা খুব তাড়াহুড়ো করে তাদেরকে বাঙালি বলা হবে, এই কথাটা জুড়ে দেওয়া হয়েছিল, তিনি প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদ কেউ আমলে নেননি, সেটা অনিষ্পত্তিকৃত রয়ে গিয়েছিল। সেটাই ঘুরে ফিরে অনেক পরে আমরা পুরনো প্রসঙ্গে যাব না, কিন্তু সেই প্রশ্নটি নতুন করে দেখা যেতে শুরু করে 2010 সালের দিকে। 2010 সালের প্রেক্ষাপটটা এরকম ছিল যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও ছিল যে তারা আদিবাসী দাবির পরিচয়ের স্বীকৃতি দেবে ইত্যাদি। হ্যাঁ, কিন্তু শুরু থেকেই, অনেক আগে থেকেই সরকারি মহলে, কিছু কিছু মহলে এই ধরনের প্রশ্ন উঠত যে আদিবাসী পরিচয়টা, এটা তো আসলে বাংলাদেশে তো আদিবাসী এরা না, এরা বহিরাগত, এই ধরনের একটা প্রচারণা আপত্তি অনেকে হয়তো বুদ্ধিবৃত্তিক কারণেই প্রশ্নটা ওঠাতেন, ইতিহাস সে বিভিন্ন ব্যাখ্যা। আবার অনেক ক্ষেত্রে দেখা যেত যে এটা স্রেফ অধিকার না দিতে চাওয়ার একটা অবস্থান থেকে অনেকে বলছে যে এরা আদিবাসী না, আমরা বাঙালিরাই আদিবাসী, এই ধরনের একটা প্রেক্ষাপট ছিল আর কি। তো যাই হোক, যেটা হয়েছে 2010-11 সালের দিকে এই বিষয়টা আবার হঠাৎ করে নতুন করে সামনে চলে আসে। তখন পঞ্চদশ সংশোধনী সংবিধানের যেটা হচ্ছিল সেটিতে ঘিরে ব্যাপক প্রত্যাশা ছিল, বাংলাদেশে যারা নিজেদেরকে আদিবাসী বলে পরিচয় করাতে চান, হ্যাঁ, তাদের দিক থেকে একটা প্রত্যাশা ছিল, একটা আশা ছিল যে এইবার বোধহয় তাদের সেই দাবি পূরণ করা হবে, কিন্তু সেটি পরে আর করা হয়নি। পরে আর করা হয়নি কিরকম, যেমন 2010 সালে একটা আইন করা হয়েছিল সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন নামে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন। তখন প্রথম আগে যেগুলোকে ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট নাম দিয়ে, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে প্রথম ওগুলো স্থাপন করা হয়েছিল, সেইগুলোকে আইন করে নাম পাল্টে দেওয়া হলো, যে উপজাতীয় শব্দটা কেটে ক্ষুদ্র নৃগোষ্ঠী করা হলো। হ্যাঁ, তো এই ধরনের বিষয় দেখা গেল যে ঠিক আছে, উপজাতি বললে আপত্তিকর, আদিবাসীও বলা যাবে না, অনেকে আদিবাসী নিয়েও প্রশ্ন তোলে, ঠিক আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। কিন্তু এই বিষয়গুলো আমি যখন তলিয়ে দেখলাম যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যে অর্থে বাংলাদেশে ব্যবহার করা হয়েছিল, এটি দেখা যাচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এই শব্দটি অনেকটা রেশিয়াল সেন্সে, এবং এটা কোনো অ্যাক্সিডেন্টাল না। আমরা যদি পঞ্চদশ সংশোধনী খুব ভালো করে খুঁটিয়ে দেখি, ওখানে মাইনর রেস বলে একটা কথা ঢুকে গেছে সংবিধানের সরকারি ইংরেজি তর্জমাতে, মাইনর রেস, যদি ওখানে গোলমেলে ব্যাপার কনসেপ্ট, কিন্তু এই যে রেসের কনসেপ্ট, যেটা দ্বিতীয় মহাযুদ্ধের সময় আন্তর্জাতিকভাবেই বলা হচ্ছে যে রেসের কনসেপ্টটা গোলমেলে, হ্যাঁ, এটা পুরনো ঊনবিংশ শতকীয় ধারণা, সেটা যেখানে আমাদের পেছনে ফেলে দেওয়ার কথা, সেখানে বাংলাদেশের জাতিগত বৈচিত্র্য বোঝার জন্য আবার আমদানি করা হলো 2011 সালে পঞ্চদশ সংশোধনীতে মাইনর রেস, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই ধারণাগুলো যুক্ত করা হলো। এইসব বিভিন্ন কারণে এই বিষয়গুলো নিয়ে আমি লিখতে শুরু করি। এবং সবচেয়ে যেটা মজার ঘটনা, যে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল, হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী দীপুমণিকে দেখা গিয়েছিল জনসংহতি সমিতির এবং আঞ্চলিক পরিষদের যিনি প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা, সন্তু লার্মা নামে যাকে সবাই চেনে, উনি বাংলাদেশ আদিবাসী ফোরামেরও উনি চেয়ার, তার সাথে শহীদ মিনারে একই সাথে প্রোগ্রাম করেছেন। উনি মন্ত্রী হওয়ার আগে এবং পরে উনাকে আদিবাসীদের অনুষ্ঠানে দেখা গেছে, তিনিই কিনা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হঠাৎ করে একদিন বাংলাদেশের সমস্ত কূটনীতিকদের ডেকে বিদেশিদের সামনে বললেন বাংলাদেশে কেউ আদিবাসী নাই, ইন্ডিজিনাস পিপল নাই, ইন্ডিজিনাস তাদের বলা যাবে না, তারা ট্রাইবাল, এই ধরনের, তারা ইমিগ্রেন্ট, এই ধরনের অবমাননাকর এবং অসত্য ভাষণ উনার মুখে শোনা গেল, যেটি খুব হতাশ করেছিল। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক, এই বিষয়টাকে শুধুমাত্র প্রান্তিক জাতিদের কনসার্ন হিসেবে না দেখে এই চাপটা কোন মহল থেকে আসছে এইটি বোঝার একটা ব্যাপার আছে। বাংলাদেশে এরকম একটা ধারণা হয়ে গেছে যে আদিবাসী যদি বলা হয় তাহলে সবকিছুর মালিক ওরা হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি মিস ইন্টারপ্রিটেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং অব দ্য ইন্টারন্যাশনাল লিগাল ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, বাংলাদেশ আসলে ইতিমধ্যেই অঙ্গীকারাবদ্ধ কিছু কিছু আন্তর্জাতিক আইনের প্রতি, যেমন ধরা যাক ১৯৭২ সালে আইলো কনভেনশন ১০৭ বলে একটা আইন আছে, যেখানে ট্রাইবাল এবং ইন্ডিজিনাস পপুলেশনস ওদের অধিকার নিয়ে কথা বলা আছে আইলো কনভেনশনে। বাংলাদেশ সেটাকে ১৯৭২ সালেই র্যাটিফাই করেছিল, তার মানে বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি মেনে নিয়েছে। এবং তারা যে শব্দটা ব্যবহার করছে ট্রাইবাল, এবং মজার ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনালি ট্রাইবাল ইন্ডিজিনাস আলাদা কোনো ক্যাটাগরি না, মানে অলমোস্ট ফ্লুইড। এবং আপনি যদি ট্রাইবালদের জন্য যার রাইট, ইন্ডিজিনাস জন্যই তাই রাইট, এমন না যে ইন্টারন্যাশনালি একদলকে ট্রাইবাল যাদের বলা হচ্ছে তাদের জন্য একরকম রাইট, ইন্ডিজিনাস যাদের বলা হচ্ছে তাদের জন্য আরেক রকম রাইট। এইগুলো না বুঝে ওই 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 আইএলও কনভেনশনটাকে আপডেট করে পরে ১৬৯ করা হয়েছিল, সেটার একটা প্রেক্ষাপট আছে। ওখানে ট্রাইবাল পপুলেশন ইত্যাদি বলা হচ্ছে, তখন ইন্টারন্যাশনালি পিপলস এর ধারণা চালু করা হয়েছে, কিন্তু মোটাদাগে কিন্তু সবকিছু একই। আপনি যদি যেমন অস্ট্রেলিয়ার, এখানে হয়তো শ্রোতারা বুঝবেন কনটেক্সটটা, তাদের অ্যাবরিজিনাল বলা হয় ঘুরে ফিরে, তাদেরকে অনেকে এই অ্যাবরিজিনাল টার্মে বেশি অভ্যস্ত। এই শব্দের রাজনীতিতে আমরা বিস্তারিত আলোচনায় যাব না, কিন্তু ঘুরে ফিরে তাদেরকে মর্যাদা, তাদের মর্যাদা, মানবিক মর্যাদা, সেটির প্রতি শ্রদ্ধা জানানো। এখন আন্তর্জাতিকভাবে অনেকে বলা হয় যদি পিপলহুডের ধারণা, এটির কতগুলো ইমপ্লিকেশন আছে ফর সেলফ ডিটারমিনেশন, পিপল মানে এটা কি আলাদা একটা রাষ্ট্র হবে, এই ধরনের কতগুলো কনসার্ন আছে। এটা নেশন স্টেটগুলোর যে ক্লাব জাতিসংঘে, সেটা অনেকেরই আছে, চীনের আছে, ভারতের আছে, বাংলাদেশেরও থাকতে পারে। কিন্তু ইস্যুটা এমন না যে এই আইএলও কনভেনশনে র্যাটিফাই করলে সাথে সাথে সবকিছু পেয়ে যাবে, বিষয়টা তা না, ঘুরে ফিরে একই। কিন্তু যে কোনো কারণেই হোক, বাংলাদেশে এই ধারণার বিরোধী একটা মহল তারা প্রচার করতে সমর্থ হল যে এটা করলে আইলো জাতিসংঘের আদিবাসী স্বীকৃতি মেনে নিলে হিলট্রেক্স বিচ্ছিন্ন হয়ে যাবে, পূর্ব তিমুর হয়ে যাবে, এই সে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এইগুলোর সাথে অনেক ধরনের স্বার্থ জড়িত আছে। তো এই অপপ্রচার, এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন এই সামরিক বেসামরিক আমলাদের এবং হয়তো কিছুটা বৈচিত্র্য বিরোধী গোষ্ঠীগুলোর এই প্রচারণার বিরুদ্ধে অবস্থান না নিয়ে তারা এটিকে উস্কে দিয়েছে বা এটিকে তারা প্রশ্রয় দিয়েছে, হ্যাঁ, এতে করে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো এই সমস্ত কারণে আমি লেখালেখি শুরু করেছি, এবং আমার যে বইটি, এই বইতে আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। মজার ব্যাপার হচ্ছে আমার বইটিকে আমি দেখিয়েছি বাংলাদেশ যে শুধু বাঙালির রাষ্ট্র না, এখানে চাকমা আছে, ত্রিপুরা আছে, গারো আছে, অনেকগুলো ৫০টির অধিক জাতি আছে। আমি জাতি বলছি খুব সচেতনভাবে, আমি উপজাতিও বলবো না, জাতিসত্তাও বলবো না, জাতিগোষ্ঠীও বলবো না, নৃগোষ্ঠীও বলবো না, জাতিসত্তা, জাতি। হ্যাঁ, এবং বাংলাদেশে আমরা যদি অনেক পেছনে ফিরে যাই, হ্যাঁ, জাতি শব্দটার অন্য মানে ছিল, নেশনের প্রতিশব্দ কি হবে ইত্যাদি আগে, কিন্তু ৩০-৪০ বছর আগেও খুব স্বাভাবিকভাবে বাংলা ভাষায় জাতি বলা হতো, চাকমা জাতি, ঘাটো জাতি, কোনো সমস্যা ছিল না। কিন্তু বাঙালি নিজে একটা জাতিরাষ্ট্র তৈরি করতে গিয়ে জাতি শব্দটার কাছে আর কাউকে ঘেঁষতে দিব না, এই যে সংকীর্ণ মানসিকতা, হ্যাঁ, আমি এটার বিরুদ্ধে সচেতনভাবে অবস্থান নিয়েছি। সংখ্যায় তারা কম হতে পারে, কিন্তু সংস্কৃতি হিসেবে যদি বিচার করেন, আপনি ভাষা হিসেবে বিচার করেন, অবশ্যই তাদেরও সেই একই মর্যাদার আসনে থাকার কথা। কিন্তু বাংলাদেশের সংবিধান আপনি খুঁটিয়ে দেখেন, কোথাও আপনি বাঙালি ছাড়া যে অন্য জাতি আছে বাংলাদেশে এই জিনিসটা আমরা কোথাও পাই না। ভাষা বাংলা ছাড়া যে অন্য কোনো ভাষা আছে, এটির কোনো স্বীকৃতি কোথাও নেই। ২০১১ সালের যে পঞ্চদশ সংশোধনীতে যেটা করা হয়েছিল, যেখানে ২৩ ক ধারা, সেই ২৩ ক ধারাতে আমরা কি দেখি, সেই ২৩ ক ধারাতে বলছে যে ওখানে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হচ্ছে। সেই সংস্কৃতি মানে কি, খুব সংকীর্ণ অর্থে নাচ গান, অর্থাৎ এই যে যারা আদিবাসী পরিচয়ের স্বীকৃতি চাচ্ছে, সেই পরিচয়ের স্বীকৃতির সাথে তাদের ভূমির অধিকারের প্রশ্ন, ভাষার আশার অধিকারের প্রশ্ন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল। সংবিধানে ভূমির ব্যাপারে, ভাষার ব্যাপারে সম্পূর্ণ নীরব। হ্যাঁ, তো এইটা, এবং আপনি যদি ২০১০ সালের আইনটার কথা চিন্তা করেন, ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, সেই আইনগুলোর আওতায় বিভিন্ন ইনস্টিটিউট চলে, নাচ গান করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে আপনি দেখবেন যে শতে শতে লোক নাচছে। তার মানে এই যে প্রান্তিক জাতিগুলো যদি শুধু নাচে, হ্যাঁ, বাহ্যিক কিছু অনুষ্ঠানের মধ্যে তারা মিউজিয়ামে সীমিত থাকে, মঞ্চে সীমিত থাকে, মেলায় সীমিত থাকে, মিউজিয়ামে মঞ্চে মেলায় আপনি এই জাতিগুলো দেখতে চান, কিন্তু ভূমির প্রশ্নে সব উল্টো, নীরব, ভাষার প্রশ্নে নীরব। ভাষা বাংলাদেশে যে বাংলা ছাড়া অন্য ভাষা আছে, এটি কেন সংবিধানে থাকবে না? এই বিষয়গুলোই আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমি যেভাবে আমার বইটিকে দেখি, এটি বাংলাদেশকে নিয়েই, বাংলাদেশ কি অবস্থায় আছে এর চরিত্র রাষ্ট্র হিসেবে, এবং কি অবস্থায় এটি থাকতে পারে, হ্যাঁ, সেইটি। এবং আমি বইটিতে বলেছিও যে এটি সব বাংলাদেশকেই চিন্তা করতে হবে যে কি ধরনের বাংলাদেশ আমরা চাই। আমরা কি একটা বৈচিত্র্য বান্ধব, বৈচিত্র্যের স্বীকৃতি আছে এমন রাষ্ট্র চাই, নাকি খুব হোমোজিনিয়াস একটা স্টেট আমরা চাই? এই বিষয়টা তো দুর্ভাগ্যবশত একটি পত্রিকায় আমার বইটিকে পরিচয় করা দিয়েছে যে আদিবাসী বিষয়ে, এইখানেই বোধহয় দৃষ্টিভঙ্গিগত সমস্যা। এই বইটির মূল ফোকাস বাংলাদেশ, কিন্তু বাংলাদেশকে একটা প্রান্তিক দৃষ্টিকোণ থেকে দেখা, যে দৃষ্টিকোণ প্রবল, মানে প্রবল দৃষ্টিকোণ থেকে যেটাকে আড়ালে রেখে দেয়, ওই প্রান্তিক বিষয়গুলোকে, বাস্তবতাগুলোকে সামনে নিয়ে আসা, ইতিহাসের অস্বীকৃত ধারাগুলোকে কেন্দ্রে নিয়ে আসা, এইগুলোরই আমি আবেদন বুদ্ধিবৃত্তিকভাবে বিভিন্ন সূত্র উল্লেখ করে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি কারো এই গ্রন্থটি পড়ার সুযোগ হয়, এটিকে ওইভাবে না যে এই ওদের কথা আমরা জানবো, এটা না, এটা আমাদের সকলের মাথা ঘামানোর মতো বিষয়গুলোই আমি বইতে তুলে ধরার চেষ্টা করেছি। মানে বহুজাতির ধারণাটা আসলে অনেক বেশি, শুধুমাত্র জাতিগত বৈচিত্র্য না, নানা ধরনের বাংলাদেশের যে অন্তর্নিহিত সাংস্কৃতিক বৈচিত্র্য, বাঙালিরও বহু রূপ আছে, হ্যাঁ, বাংলারও বহু রূপ আছে, হ্যাঁ। বর্তমানে যে ধরনের খুব সংকীর্ণ বয়ান বা পাঠ জাতীয়তাবাদের, এটি অত্যন্ত শ্রেণীবিদ্দিষ্ট, মানে শ্রেণীগতভাবে খুব সংকীর্ণ, এটা পুরুষ মানে শহুরে মধ্যবিত্ত পুরুষ ভদ্রলোকদের জাতির ধারণা আমরা বলতে পারি। তো এই বহুত্বকে যদি আমরা ধারণ করতে চাই, এই বহুত্বকে স্বীকৃতি দিলে, ধারণ করলে রাষ্ট্র দুর্বল হবে না, রাষ্ট্র বরং আরো সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে, এবং তার সম্পূর্ণ সম্ভাবনার সবগুলো দরজা উন্মোচিত হবে। আমি এই দৃষ্টিকোণ থেকে দেখি, যেখানে সকলের অংশগ্রহণের ক্ষেত্র সম্প্রসারিত হবে, বাড়বে, হ্যাঁ, নানাভাবে অবদান করবে, তাতে রাষ্ট্র দুর্বল হওয়ার প্রশ্ন আসে না, বরং রাষ্ট্র আরো শক্তিশালী হবে। এবং এই জিনিসটাই, এটি শুধুমাত্র আদিবাসী স্বীকৃতির বিষয় না, কৃষকের স্বীকৃতির, জেলের স্বীকৃতির, যে ধরনের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিল, হ্যাঁ, সেই বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, শহরে কিছু লোকজন, সুবিধাপ্রাপ্ত লোকজন, শ্রেণীর লোকজন এই এই মুক্তিযুদ্ধের ফসলকে কুক্ষিগত করে নিয়েছে, এটা শুধুমাত্র বাম দৃষ্টিকোণ থেকে না, এটা সামগ্রিকভাবে সাধারণ মানুষ এখন অনুভব করে যে বাংলাদেশ এখন হাতড়ে বেড়াচ্ছে কোন কোন পথে সামনে আগাবো। এই সামনে আগানোর একটি পথের মধ্যে বাংলাদেশের অন্তর্গত অন্তর্নিহিত বৈচিত্র্যকে পুরোপুরি ধারণ করতে হবে, এবং এই বৈচিত্র্যের একটি, একমাত্র না কিন্তু একটি উপাদান হচ্ছে জাতিগত বৈচিত্র্য। তো সেটিকে স্বীকৃতি দিলে নারীর, পুরুষের, কৃষকের, কামারের, হ্যাঁ, খেটে খাওয়া মানুষের, ধনীর, গরিবের, হিন্দুর, মুসলমানের, বৌদ্ধের, সবার বাংলাদেশ যে ধরনের সম্ভাবনা বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, সেই সম্ভাবনার একটি একটি দিক হিসেবে আমি বহুজাতিক বাংলাদেশকে দেখি। হ্যাঁ, এই স্বীকৃতি অনেকভাবে হতে পারে। প্রথমত অবশ্যই সংবিধানে এটি সুস্পষ্ট স্বীকৃতি থাকতে হবে, এটি সম্ভব। যেমন নেপালে সম্প্রতি, নেপালে যে নতুন সংবিধান রচনা করেছেন, তারা সেখানে বলেছেন যে নেপালে যত ভাষা আছে সবগুলোই তাদের জাতীয় ভাষা। হ্যাঁ, এটি করলে রাতারাতি কিছু পরিবর্তন আসবে না, কিন্তু মানুষের বোঝার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে। এক, বাংলাদেশের সংবিধানে এই মুহূর্তে কিন্তু বাংলা ছাড়া অন্য কোনো ভাষার কোনো স্বীকৃতি নেই, এবং এখনো অনেক উদাহরণ আছে যে শ্রেণীকক্ষে, এগুলো কোনো গল্প না, এগুলো বাস্তবে এখনো ঘটে। আমার মাতৃভাষার নাম ককবরক বা চাকমা লেখার কারণে শূন্য পাচ্ছে, এই ধরনের ঘটনা এখনো ঘটে, এটা অবিশ্বাস্য। হ্যাঁ, তাহলে মাতৃভাষার জন্য যে জাতি মানে যে দেশে মানুষ জীবন দিয়েছে, হ্যাঁ, সেখানেই আবার কেউ নিজের মাতৃভাষার নাম বলার জন্য একজন শিশু পঞ্চম শ্রেণীর সে শূন্য পাচ্ছে, এই ধরনের মানে এগুলো কতগুলো আইনি ভিত্তি, সাংবিধানিক দিক নির্দেশনা থাকা দরকার। এটি একটি সংবিধান, তাহলে সংবিধানের ভাষা বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের সুস্পষ্টতর স্বীকৃতি দরকার, পাশাপাশি অবশ্যই সামাজিকভাবে পাঠ্যপুস্তকে নতুন করে লিখতে হবে। এখন যেটা করেছে সরকার, যেমন ধরা যাক এটি নিয়ে আলোচনা করলে এক ঘন্টা হয়তো নতুন একটা আলোচনা অবতারণা করতে হবে আমাদের, কিন্তু যেমন ধরা যাক ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি বলে একটা সাবজেক্ট করেছে, এটা অনেকটা ধর্মের মতো অপশনাল। হ্যাঁ, এবং বই লিখেছে কিন্তু এগুলো রেখে দিয়েছে যে শুধু চাকমারা চাকমাদের সম্পর্কে পড়বে, মানে এটা মানে ইটস নট ভেরি ওয়েল কনসিভড একটা প্ল্যান আমি বলবো, এবং এগুলো কেউ পড়ছেও না, বই লিখেছে এই ধরনের একটা অবস্থায়। কিন্তু এইগুলোকে আসলে মূলধারায় নিয়ে আসতে হবে। এখন এই যে ধরা যাক মুক্তিযুদ্ধের কাহিনী কিভাবে লিখছে, আমি আমার এই বহুজাতির বাংলাদেশ গ্রন্থে এ ধরনের একটি উদাহরণ দিয়েছি, যেখানে একদম পঞ্চম শ্রেণীর বাংলা, আমার বাংলা বইয়ের প্রথম নিবন্ধ, প্রথম লেখা যেটা পঞ্চম শ্রেণীর শিশুরা পড়ছে, সেখানে প্রথম লেখাটার উদ্দেশ্যটা ঠিক, ওখানে বাংলাদেশের বৈচিত্র্য তুলে ধরার জন্য বলা হয়েছে, কিন্তু ওখানে লেখা হয়েছে এইভাবে, আমাদের বড় সৌভাগ্য আমরা বাংলাদেশের বাঙালি, এইভাবে। তো আমরা বাংলাদেশের বাঙালি মানে কি, বাঙালি বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আছে? হ্যাঁ আছে, বলে পাঠককে, পঞ্চম শ্রেণীর পাঠককে নিয়ে যাওয়া হলো আখাউড়া, ওই যে ত্রিপুরা, ওই ত্রিপুরার ওরাও সবাই বাঙালি, এই ভুল তথ্য প্রথমে, ত্রিপুরাও সবাই বাঙালি না। এইগুলো নিয়ে যখন আমরা হইচই করলাম অনেকে, তখন এটা শুধরে ত্রিপুরায় অনেকে বাঙালি, কিন্তু মূল প্রশ্নটা তারা বুঝতেই পারেনি পাঠ্যপুস্তকে, যে বৈচিত্র্য যদি বোঝাতে হবে কেন ওটা আমরা বাংলাদেশের বাঙালি এইভাবে, তখন যে বাঙালি না, যে গারো, যে চাকমা, যে সাঁওতাল শিশু শুনছে, সে তো এটার সাথে রিলেট করতে পারবে না। এটা মানে এই যে সূক্ষ্ম বিষয়গুলো, উপস্থাপনা, বৈচিত্র্যকে ধারণ করা, এগুলো অনেক কিছু পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গিগত। তো এই কাজটি আমাদের বুদ্ধিবৃত্তিক ভাবে যাদের নেতৃত্ব দেওয়ার কথা, দুর্ভাগ্যবশত অনেকেই বিষয়গুলো বোঝেই না এখনো, বা তারা আমলে নেয় না, গুরুত্ব দেয় না, কিন্তু এটা অতীব গুরুত্বপূর্ণ। যদি আমরা বাংলাদেশের মানুষদেরকে সংবেদনশীল, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নতুন বাংলাদেশি নাগরিক তৈরি করতে চাই, তাহলে অবশ্যই এরকম ছোটখাটো অনেক বিষয়ে সামাজিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে আমাদের অনেক কিছু পাল্টে দিতে হবে আমাদের কাঠামো। বহুজাতির বাংলাদেশের যে ধারণা, সেটিকে আমি এইভাবে দেখব, এটি বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ যেটা বৈচিত্র্য বান্ধব, এখানে জাতিগত বৈচিত্র্যটা হচ্ছে জাস্ট একটিমাত্র দিক, সেখানে শ্রেণীগত বৈচিত্র্য আছে, লিঙ্গের বৈচিত্র্য আছে, যে ধরনের স্বপ্ন নিয়ে, যে ধরনের সম্ভাবনাকে সামনে রেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, কৃষকের, শ্রমিকের, মজুরের, সবার মুক্তির যে সম্ভাবনা, যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিল, সব জাতির মানুষের মুক্তির হবে, সেই সম্ভাবনাটাকে আবার যদি আমরা পূর্ণ রূপ দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই, সেই স্বপ্নটাকে মাথায় রেখে যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে বহুজাতির বাংলাদেশ সেটির একটি অবিচ্ছেদ্য অংশ হবে বলে আমি বিশ্বাস করি। এবং এই ক্ষেত্রে যদি আমরা এইরকম কোন তর্কে যায় যে আগে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক, হ্যাঁ, তারপরে আমরা জাতিগত বৈচিত্র্যের বিষয়টা সমাধান করব, এইভাবে না দেখে অর্থনৈতিক মুক্তি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশ্নের মোকাবেলা সব একসাথে আমাদের করতে হবে। হ্যাঁ, বাংলাদেশ এই ক্ষেত্রে পথ দেখাতে পারে, নতুন রাস্তা দেখাতে পারে, এমনটা ভাবার দরকার নেই যে অন্যান্য দেশ আগে সমাধান করুক, বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশ এগুলো পরে করবে। এই ক্ষেত্রে বাংলাদেশও একটি বিশ্বকে পথ দেখাতে পারে, নতুন কিছু করে দেখাতে পারে আমি মনে করি আর কি। বিশ্বে 200টির মতো রাষ্ট্র আছে, কিন্তু সমাজ আছে, জাতি আছে, ভাষা আছে হাজার হাজার। হ্যাঁ, কাজেই বর্তমান যে জাতিরাষ্ট্রের যে আন্তর্জাতিক কাঠামো, সেইখানে আসলে এটার সীমাবদ্ধতা দেখা দিচ্ছে, এবং বৈশ্বিকভাবেই কিন্তু একটা সমাধানের চেষ্টা চলছে, নতুন রাস্তা খোঁজার চেষ্টা হচ্ছে। এই ক্ষেত্রে বাংলাদেশও আন্তর্জাতিকভাবে একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারে, নিজের দেশের এই প্রশ্নগুলোর নিষ্পত্তির একটি ইতিবাচক রাস্তা বের করার মাধ্যমে। তো যাই হোক, আমি মনে করি এইভাবেই আমরা বহুজাতির রাষ্ট্রের ধারণাকে দেখতে পারি। তো আমার কথাগুলো শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলা রেডিও ক্যানবেরার শ্রোতাদের, এবং আমাকে কথা বলার আমন্ত্রণ জানানোর জন্য আমি ওবায়দুল হককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।
বন্ধুরা, এর সাথেই আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ইয়াহু গ্রুপ এবং ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। ঢাকা থেকে আমি ওবায়দুল হক। শুভরাত্রি।
ও মত গো পিউ পাবা লাগি গা নাসু আউ রো পিউ পাবা লাগি গা ลังกอตุไตลุเลคามามีชีตมะมายะด้วยมาอะตะละหุนานายุบา